اللهم صل وسلم وبارك عليه، اللهم صل وسلم وبارك عليه. الحمد لله، الحمد لله وكفى، وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فكلوا مما رزقكم الله حلالا طيبا واشكروا نعمة الله عليكم إن كنتم إياه تعبدون. وقال النبي صلى الله عليه وسلم: طلب كسب الحلال فريضة بعد الفريضة، أو كما قال النبي صلى الله عليه وسلم. بزرگان محترم، اللہ رب العالمین আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য যে দীন ইসলাম দান করেছেন, আমি অনেক সময় বলেছি সেই দীন ইসলামের সার কথা হল পাঁচটা। দীন ইসলামের সারমর্ম পাঁচটা, আর আখিরি উম্মত হিসেবে আরেকটা দায়িত্ব বাড়বে যেটা আগের উম্মতের ছিল না, সেটা হল ওই পাঁচটার দাওয়াত অন্যদেরকে দেওয়া, মুসলমান হোক অমুসলমান হোক সবাইকে দাওয়াত দিতে হবে। অমুসলমানকে পাক্কা মুসলমান করার জন্য, আর কাফেরকে দিতে হবে মুসলমান করার জন্য। তো এই হল ইসলামের সারমর্ম, মৌলিক দায়িত্ব পাঁচটা। আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আরেকটা বাড়ছে দাওয়াত, এটার প্রচার প্রসার করো, সব মানুষের কাছে পৌঁছায় দাও যে এর থেকে ভালো আদর্শ পদ্ধতি নিয়ম আল্লাহর জমিনে আর নেই। যদি শান্তি চাও, কামিয়াবি চাও, সুখ চাও, তো এটাই রাস্তা। সেই পাঁচটা জিনিসের মধ্যে প্রথম হল কতগুলো বিশ্বাস, যাকে ইমান বলে। দুই নম্বরে ইবাদাত বন্দেগি, নামাজ রোজা। তিন নম্বরে হালাল রিজিক। চার নম্বরে বান্দার হক, বাপ মা, বেবি বাচ্চা, পাড়া প্রতিবেশী। পাঁচ নম্বরে অন্তরে কিছু ক্যান্সার আছে, মারাত্মক রোগ আছে, যার এক একটা রোগ পুরা জিন্দগির আমলকে বাতিল করে দেয়, এরকম দশটা রোগ আছে। আল্লাহ ওয়ালাদের সোহবতে যে তাদের সাহচর্যে যে এই রোগগুলো দূর করা, এইল মৌলিক কাজ। সবটার মধ্যে আমাদের কম বেশি ত্রুটি আছে, সবটার মধ্যেই ত্রুটি আছে। তো গত জুমা থেকে আমি তিন নম্বর যে বিষয়টা, এটার ত্রুটি বিচ্যুতি সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম। তিন নম্বর বিষয় যেটা, শরীয়তের মৌলিক যে পাঁচটা বিষয় তার তিন নম্বর, সেটা হল হারাম রেজেক থেকে বাঁচো। আর এক ধাপ আগায়ে সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচো। হারাম না ওটা, কিন্তু সন্দেহ আছে, সন্দেহ আছে। আরবিতে বলে মুস্তাবেহ অথবা মাসবু, এর থেকেও বাঁচতে হবে। যেখানে সন্দেহ আছে ওই রেজেক গ্রহণ করা যাবে না। হারাম ছাড়া যেরকম জরুরি, হারাম ছেড়ে দেওয়া বর্জন করা যেরকম জরুরি, সেটা সন্দেহযুক্ত। এটা ইনশাআল্লাহ সামনের কোন জুমাতে ব্যাখ্যা দেওয়া হবে। সন্দেহযুক্ত বলতে কি বোঝায়, হাদিসে কি বলা হয়েছে, এই মুহূর্তে আপনারা এই শব্দটাই শুনে রাখেন, নিজেরা ব্যাখ্যা বুঝে আসবে না সন্দেহযুক্ত আবার কি। এটা আল্লাহ যখন এর ব্যাখ্যা করার তৌফিক দিবেন তখন বিষয়টা ক্লিয়ার হবে, এটা হল হারাম আর এটা হল সন্দেহযুক্ত। হারাম থেকে বাঁচাও ফরজ, সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচাও ফরজ। এটা দুটা দুই জিনিস, কিন্তু উভয়টাতে বাঁচতে হবে। সন্দেহযুক্ত জিনিস যে গ্রহণ করে সে স্পষ্ট হারামে পড়ে যায়, এটা হাদিসের অর্থ। তো এই ব্যাপারে রিজিক হালাল রাখতে হবে, কোরআনে অনেক আয়াত আসছে, 15-20টা আয়াত আসছে, সব আয়াতই কাছাকাছি, যেখানে মুমিনদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আল্লাহ তোমাদেরকে যে রিজিক দান করছেন এর মধ্যে যেটা হালাল আন তৈয়বা এটা গ্রহণ করো, খাও পরো। ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ হালাল আন তৈয়বা, অস্করু নেয়ামতাল্লাহ, আর আল্লাহর নেয়ামতের শুকর গুজারি কর। এখানে দুটা শব্দ আনা হয়েছে, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ হালালান তাইয়্যিবা। হালাল তো আমরা বুঝি, গরু হালাল, মহিষ হালাল, বকরি ছাগল হালাল, মুরগি হালাল, তো সবাই বুঝে। কিন্তু কোরআনে শুধু হালাল বলা হয়নি, তৈয়বান বলা হয়েছে, তৈয়বান বলা হয়েছে, হালাল এবং সেটা পবিত্র। এটার দ্বারা কি বুঝাইছে, হালাল আর তৈয়বা। গরু তো হালাল, কিন্তু তৈয়ব কখন হবে, যখন আল্লাহর নামে সঠিকভাবে জবাই করা হবে, ওর প্রবাহিত রক্ত বের করে দেওয়া হবে, তখন এটা পবিত্র হবে। এর আগে হালাল তৈয়ব না, আল্লাহর নামে জবাই করতে হবে। এবং চারটা রগ আছে, শ্বাসনালী, খাদ্যনালী আর দুই পাশে দুটা, চারটা রগ কাটতে হবে। প্রথম মাঝখানে কাটতে হয়, আল্লাহর নাম নিয়ে এবারে দুই সাইডে কাটতে হয়। এখন তো পার্টি সেন্টারগুলোতে একটু পোজ দেয়, যেটা রক্ত বেরোলো ঘাটটাটা ভেঙে দিয়ে ফেলে দিল। ওই চায়ের রগের দুটাও কাটে না। এই জন্য এই মুরগিগুলো হালাল হয় না, ঠিক মতো জবাই না করার দরুন হালাল হালাল তো হয়েছে, তৈয়ব হয় নাই। কিন্তু কোরআনে তো দুনো শর্ত লাগাইছে, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ হালালান তৈয়বা। তেমনি ভাবে কেউ ইচ্ছা করে আল্লাহর নাম না নিয়ে জবাই করল, জবাই করছে ইচ্ছা করে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে নাই ইচ্ছা করে, ভুলে না, এটাও তৈয়ব হবে না। গরু হালাল কিন্তু সে বিসমিল্লাহ কেন বলে নাই, এটা তৈয়ব নেই, তৈয়ব হয় নাই, মুর্দা। জবাই করার পর ওটা মুর্দা। কেউ তার ভণ্ড পীরের নামে জবাই করল, ভণ্ড পীরের নামে, খাজা বাবার নামে জবাই করছে, এটা তৈয়ব হয় নাই, এটা মুর্দা জানোয়ার, খাওয়া হারাম। কেউ জানোয়ারটা আনছে অসৎ পথে, ধোকা দিয়ে জবরদস্তি চুরি করে কোন অসৎ পথে নিয়ে আসছে, জানোয়ারটা হালাল কিন্তু আনছে কিভাবে, এনে জবাই করে খাইয়ে ফেলছে। জানোয়ার তো হালাল, যে অসৎ পথে আনল এই জন্য এটা তৈয়ব নেই। দুটা শর্ত লাগবে, হালাল আন তৈয়ব। এই আয়াত আমরা সামনে রাখি, অপরদিকে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, তলাবু কাসমিল হালাল ফরিজাতুন বাদাল ফরিজা, ফরজ নামাজ আদায় করার পরে তোমরা হালাল রিজিকের ফিকির করো, এটাও তোমাদের দায়িত্ব। ফরজ নামাজ আদায় করার পরে এই সকাল থেকে এত বড় গ্যাপ দিছে কেন, ফজর থেকে জোহর পর্যন্ত, মূলত হালাল রিজিক তালাশ করার জন্য। আর জোহরের পরে দেখেন একটা পর একটা নামাজ আসতেছে, তার মানে শরীয়তের এটা ধারাটা এই টাইমের, ইশরাকের মা পরেই মানুষ কর্মজীবনে চলে যাবে, জোহর পর্যন্ত শেষ করে দিবে, এরপরটা একটার পর একটা নামাজ আর কর্ম, কর্ম নেই। ঈশা পড়েই ঘুমাই যাবে, ঈশা একটু দেরি করে পড়া মুস্তাহাব, তাতে ঈশার পরে আর কোনো কাজ না থাকে। তাহলে ঈশার নামাজের নূর দ্বারা সে তাহাজ্জুদের জন্য উঠবে, তার কোনদিন ফজর কাজা যাবে না। এই হল শরীয়তের দৃষ্টিভঙ্গি। যদিও আমাদের দেশে আটটা নটা থেকে বিকাল তিনটা চারটা পর্যন্ত করে, কিন্তু নামাজের টাইমগুলো দেখলে বোঝা যায় এটা শরীয়তের মেজাজ না। শরীয়তের মেজাজ হল ইশরাকের পরের থেকে, বেলা ওঠার আধা ঘন্টা পরের থেকে জোহরের আগ পর্যন্ত, এটা কর্মক্ষেত্রের টাইম। নামাজের সময়গুলো নিয়ে আপনি গবেষণা করেন, আপনারও বুঝে আসবে। তো হালাল রিজিকের ফিকির করা এটা আল্লাহ দায়িত্ব দিচ্ছেন। প্রত্যেকটা জায়গায় আল্লাহ অপোজিট সাইড বয়ান করেন, যেখানে দিনের বয়ান করেন সেখানে রাতের বয়ান আছে, যেখানে সূর্যের বয়ান আছে সেখানে চাঁদের বয়ান আছে, যেখানে জমিনের বয়ান আছে সেখানে আসমানের বয়ান আছে, যেখানে জান্নাতের বয়ান আছে এখানে দোজকের বয়ান আছে, যেখানে বাপের বয়ান আছে এখানে মায়ের বয়ান আছে। আল্লাহ প্রত্যেকটা জায়গায় উভয় সাইড বয়ান করেন। তো যেমন হালাল রিজিকের জন্য তাকিদ দিচ্ছে, এটা ইবাদত, হালাল রিজিকটা শুধু যে আমরা খেয়ে বেঁচে থাকি তা না, এখন যে জুমার নামাজ পড়তে আসছেন ইবাদত মনে করে, ইবাদত মনে করে, ওটাকেও ইবাদত মনে করতে হবে। হালাল রিজিকটাও ইবাদত, তা না হলে মৌলিক বিষয়ের তিন নম্বরে আসলো কেমনে, ইবাদত নাই হয়তো। ইবাদত আল্লাহর হুকুম, নবীজির তরিকা, নবীজি বকরি চড়াইছেন, নবীজি ব্যবসা করছেন, এটা ইবাদত না হলে করছেন। তো উল্টা সাইড আল্লাহ বলছেন, এক হাদিসে আছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই শরীর বেসতে যাবে না যে শরীরকে হারাম খাদ্য দেওয়া হয়েছে। খুব ইবাদত বন্দী করলাম কিন্তু শরীরকে দিলাম হারাম খানা। হাদিসে শব্দ শোনেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, জাসাদ মানে শরীর, কোন শরীর, গুজিয়া, যাকে গেজা দেওয়া হয়েছে, খানা দেওয়া হয়েছে, আরবিতে গেজা মানে খানা, গুজিয়া বিল হারাম, হারাম জিনিস দ্বারা যে শরীরকে খানা দেওয়া হয়েছে। আর এক হাদিসে আছে যে শরীরকে হারাম রিজিক দেওয়া হল সেই শরীরের জন্য জাহান্নাম উপযুক্ত, বেহেশত না, ওই শরীর বেহেশত যাওয়ার উপযুক্ত না। হারাম মাল দ্বারা যে শরীর গঠিত হয়েছে ওটা বেহেশতে রাখা যাবে না, ওই শরীর রাখার মতো কোন জায়গা বেহেশতের মধ্যে নেই, বেহেশত পুরাটাই পাক পবিত্র, আর ওই শরীর তো নাপাক, ওই শরীর তো নাপাক, ওটা জায়গা নেই বেহেশতের মধ্যে। আর এক হাদিসের মধ্যে আসছে কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতি আলা নাস জামান লা ইউবালিল মারু আমিনাল হালাল আমিনাল হারাম। নবীজি বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা সময় আসতেছে যে আমার উম্মত যারা নাম দিছে, আমার উম্মত নামধারী, তাদের পর্যন্ত এই অবস্থা হবে, যা পাবে তাই খাবে, যা পাবে তাই নিয়ে নেবে। এটা কি হালাল হইতেছে না হারাম হইতেছে এর কোন পরোয়া নেই তার। লা ইউবালিল মারউ আমিনাল হালাল আমিনাল হারাম, সে যেটা খাইল, সে যেটা গ্রহণ করল, তা হালাল না হারাম এর কোন বাদ বিচার তারা করবে না, যেখানে যা পাবে খেয়ে ফেলবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গোলাম ছিল, উনি তার মাধ্যমে ইনকাম করতেন। একবার সে একটা খাবার এনে দিছে, ইনকাম করে খাবার এনে দিছে, উনি সব দিনের মতো খেয়ে ফেলছেন, তখন ওই গোলাম জিজ্ঞেস করতেছে, হুজুর আপনি যেটা খাইলেন এটা আমি কিভাবে হাসিল করছি আপনি জানেন? কয় না তো, আমি তো গায়েব জানি না, কিভাবে হাসিল করছো? গোলাম বলল, জাহেলিয়াতের জামানায় আমি একজনের সাথে গোলকগিরি করছিলাম, একজনের সাথে অর্থাৎ তার একটা ভবিষ্যৎবাণী করছিলাম, তোমার এই হবে আন্দাজ। গণকরা যা কয় সব আন্দাজে, এর কোন ভিত্তি নেই। এখন ঝড়ে আম পড়ে, ফকিরের কেরামতি বাড়ে, ওটা খেটে গেছে। আমি জানি যা কইছিলাম, ঝড়ে আম পড়ে, ফকিরের কেরামতি বাড়ে, তো ওটা খেটে গেছে। খেটে গেলে সে বেশ কিছু মাল আমাকে দিয়ে গেছে, যে আপনি কইছিলেন বলে আমি বড় অঙ্কের একটা টাকা পাইছি। আসলে আল্লাহ দিছে, ওর কর কারণে কি হয়েছে নাকি? তো ওর কিছু টাকা দিছে, আপনি কইছিলেন, সেই টাকা দিয়ে আমি খানা কিনে আসছি। তাই গোলকগিনি করে পয়সা নেওয়া, গণকগিরি করে, জ্যোতিষীগিরি করে পয়সা নেওয়া কি হালাল? ওইটাই তো হারাম, ওই কাজটাই তো হারাম। এই কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার মধ্যে এই আঙ্গুল ঢুকাই দিলেন, দিয়ে যা কিছু খাইছেন সব বমি করে দিলেন। এইটা যদি আমার পেটে থাকে তা আমার কোন ইবাদত কবুল হবে না। এক হাদিস আসছে, কারোর পেটে যদি এক লুকমা হারাম খাদ্য ঢোকে, এক লুকমা, একবারে হাতে যতটুকু আছে, এক লুকমা হারাম খাদ্য কারোর পেটে আসে, 40 দিন পর্যন্ত তার কোন ইবাদত কবুল হয় না। এক লুকমা হারাম খাদ্য যদি কারো পেটে আসে, 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হবে না। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস আসছে, তুমি একটা কাপড় কিনলে 10 টাকা দিয়ে, তার 1 টাকা হারাম ছিল আর 9 টাকা হালাল, 1 টাকা হারাম ছিল 9 টাকা হারাম, তাহলে এই কাপড় যতদিন পর্যন্ত তোমার শরীরে থাকবে ততদিন পর্যন্ত তোমার কোন ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে গৃহীত হবে না। 9 টাকা হালাল, 1 টাকা হারাম, এই কাপড় যতদিন থাকবে তার কোন ইবাদত কবুল হবে না। এইভাবে বহু হাদিস মিশকাত শরীফ খোলেন, বিশাল কিতাব, এই টাইপের হাদিস 3 পৃষ্ঠা ভরপুর, আমি তো 2-4টে বললাম। আর এক হাদিসে নবীজি বলতেছেন, অনেক লোক অনেক দূরের থেকে আসে, এসে বাইতুল্লাহ সামনে নিয়ে বলে, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি, খুব দোয়া করতে থাকে বাইতুল্লাহ সামনে নিয়ে। কিন্তু আল্লাহর হাবিব বলতেছেন, মাতামুহু হারামুন মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ফা আন্না ইউস্তাজাবু লাহু, খেয়েছে হারাম খেয়েছে, যেটা পান করেছে হারাম জিনিস পান করেছে, যেটা পরে রাখছে পরিধান করেছে হারাম জিনিস, হারাম পয়সা দিয়ে লেবাস খরিদ করছে, বা পুরুষ হয়ে স্বর্ণ পরছে, পুরুষ হয়ে পিওর রেশম পরছে, খানাও হারাম, পানিও হারাম, পোশাকও হারাম, তা আল্লাহর হাবিব বলতেছে আন্না ইস্তাজাবু লাহু, কোত্থেকে এর দোয়া কবুল হবে? এত কষ্ট করে দুনিয়ার এক প্রান্ত থেকে যে বাইতুল্লাহ আছে, ওই হাদিসে আছে তার কাপড় ময়লা হয়ে গেছে, তার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, এত দূর থেকে আসছে, সে বাইতুল্লাহ সামনে নিয়ে এইভাবে কান্নাকাটি করে দোয়া করতেছে। কিন্তু নবীর বলতেছে সব হারাম হওয়ার কারণে এই দোয়ার কোনো অর্থ নেই, কোন দোয়া কবুল হবে না, কোনো কাজে আসবে না। মাতামুহু হারামুন, মাশরাবুহু হারামুন, সব হারাম, সব হারাম। আমরা যারা হজে যাইতেছি আমাদের চিন্তা করতে হবে আমরা এর মধ্যে পড়ি কিনা, আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা কি। প্রত্যেকের দায়িত্ব ব্যবসা বাণিজ্য ওলামায়ে কেরামের কাছে পেশ করা, হুজুর আমার ব্যবসার মধ্যে কোন হারাম আছে কিনা, আমার ব্যবসার মধ্যে কোন সন্দেহজনক আছে কিনা। হারাম হারাম, সন্দেহজনকটাও হারাম, ওটাকে শরীয়তে হারাম ধরতে বলা হয়েছে, হারাম না কিন্তু নবীজি কইছে হারাম ধরো, এটাকে ধরে ওর থেকে পরহেজ করো। প্রত্যেক ব্যবসায়ীর দায়িত্ব, প্রত্যেক চাকরিজীবীর দায়িত্ব, প্রত্যেক জমিন আবাদ করনেওয়ালার দায়িত্ব, কারণ আপনি আমি যা খাব এর দ্বারা রক্ত তৈরি হবে, এই রক্ত হার্টের মধ্যে আসবে, কলবের মধ্যে আসবে, আর কলবের থেকেই সব কিছুর সিদ্ধান্ত হয়। আপনি ইবাদত বন্দেগী করবেন না, আপনি টেলিভিশন দেখবেন না, জেনা ব্যবসা করবেন, এই সিদ্ধান্তগুলো কোত্থেকে আসে? মানুষ মনে করে মাথার থেকে আসে, আমাদের ধারণা মাথার থেকে আসে না, এটা কলবের থেকে আসে। তো কলবে যদি হালাল রক্ত আসে তো ইবাদত বন্দেগীর ফিকির পয়দা হয়, আর কলবে যদি হারাম রক্ত আসে তো জিনা ব্যবিচারের ফিকির পয়দা হয়। আজকাল মানুষ এত জিনা ব্যবিচার, হ্যাঁ এত মহিলার ব্যাপারে জুলম অত্যাচার কেন করতেছে? নাবালক মেয়েদের উপরে, ছয় বছরের মেয়ে এর উপরে জাপাই পড়তেছে হায়রার মতো, কেন? ওই হারাম খাওয়ার কারণে হারাম রক্ত তার কলবের মধ্যে আসছে, আর সে তাকে গোনা করার জন্য বাধ্য করছে। গোড়া কোথায়? গোড়া তার রিজিক হালাল নেই, হালাল নেই। ফতে মক্কার সময়, এটা আজকের শেষ হাদিস, ফতে মক্কার সময় নবীজি একটা বয়ান দিলেন, তার মধ্যে ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন মদ বা মদ জাতীয় যা আছে এগুলোর বেচাকে নাকি হারাম করছেন। এখন তো মদ নাম না দিয়ে কত বিয়ার টিয়ার অনেক কিছু নাম দেওয়া হয়েছে, অনেকে বোঝো না যে মদ খেয়ে দিচ্ছে, নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে, নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে। এক নম্বর মদ, দুই নম্বর বললেন মুর্দা, হালাল জানোয়ার কিন্তু মরে গেছে, এটা হারাম করে দেওয়া হয়েছে। শুধু ওর চামড়াটা নেওয়া যায়, নিয়ে পাকা করে ব্যবহার করা যায়, তো গরু মরে গেছে তা চামড়াটা দেখে খুলে পাকা করে, এতটুক পারমিশন আছে, চামড়া খুলে নিয়ে পাকা করল, লবণ টবণ দিয়ে পাকা করল, রোদে শুকাইল, ঠিক আছে, আর কিছু না। দুই নম্বরে মুর্দা বললেন, তিন নম্বরে বললেন শুকর, এটাকে আল্লাহ তাআলা হারাম করে দিচ্ছেন। আগের সব শরীয়ত হারাম, তৌরাত ইনজিল কোরআন সব জায়গায় শুকর হারাম, শুকর সবচেয়ে বেশি ময়লা খায় এবং শুকুরের ভিতরে যৌন উত্তেজনা সবচেয়ে বেশি, এটা যারা খায় তার মধ্যে যৌন উত্তেজনা সীমা লঙ্ঘন করে। যৌন উত্তেজনা তো স্বাভাবিক থাকতে হবে, সেটা বিবিধ দ্বারা পোড়া হয়ে যায়, কিন্তু এই জানোয়ারের ভিতরে যৌন উত্তেজনা অনেক বেশি। এটা যে খাবে তার তো সীমা লঙ্ঘন করবে, তখন সে অবশ্যই জেনা ব্যবচার, এই ধরনের ধর্ষণ যত গোনা চালু আছে এর মধ্যে পড়বে সে ওই শুকরের কারণে। নবীজি এই তিনটাকে হারাম বললেন। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হারাম জানোয়ার মুর্দা জানোয়ার বা শুকর, এগুলোর চর্বি দিয়ে তো অনেক কাজ হয়, অনেক ফায়দা দেখাইলেন, যা আমাদের নদীতে পানির জাহাজ চালাই ওর তলা ছিদ্র হয়ে গেলে সেখানে যে পালিশ করা হয় এখানে এই চর্বি লাগে, তারপরে আমরা যে বাতি জ্বালাই সেখানেও এই চর্বি লাগায়, আমরা যে গায়ে তেল মালিশ করি এখানে এই চর্বিটা কাজে লাগে। এইভাবে সাহাবায়ে কেরাম এই মুর্দারের চর্বির মধ্যে অনেকগুলো উপকার দেখাইলেন, বহু কাজে লাগে, এটা বাদ দেওয়া যায় কিনা, এটাকে অ্যালাউ করা যায় কিনা, জায়েজ করা যায় কিনা, এই আশা নিয়ে তারা অনেক প্রয়োজন দেখাইলেন। এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস এবং মুসনাদে আহমদ তার হাদিস। নবীজি এত প্রয়োজন শোনার পরও ক্লিয়ার বলেন, লা হুয়া হারাম। নবীজি বলেন, যত উপকার দেখাও কোন লাভ হবে না, আল্লাহ এটা হারাম করে দিচ্ছেন। হারামের মধ্যে আপনি যত উপকার দেখেন ওই উপকার দেখার কারণে হারাম কি হবে না, হালাল হবে না। সব হারামে কিছু না কিছু উপকার তো আছে, জেনা করলে উপকার হয় না, যৌন চাহিদা কমে গেল তো কিনা হালাল করে দেওয়া হবে। প্রত্যেক হারামে উপকার আছে, একটা লোক সুদ খায় তার উপকার আছে না, তার টাকা বাড়তেছে, যদিটা টাকা না সাপ বিচ্ছু বাড়তেছে, তো বাহ্যিকভাবে সব হারামেই উপকার আছে, কিন্তু এই উপকারের কারণে এটাকে হালাল বলা হবে না, একথা নবীজি বললেন। তারপরে যে কথাটা বললেন এটা খেয়াল করার জিনিস, নবীজি বললেন এটুক বলার পরে যে ওটা হারাম, মুর্দারকে কোনোভাবে ব্যবহার করা যাবে না, শুকুরকে কোনোভাবে ব্যবহার করা যাবে না। তারপরে বললেন, কাতালাল্লাহুল ইহুদ, আল্লাহ তাআলা ইহুদীদের উপরে লানত নাজিল করুক, গজব নাজিল করুক আল্লাহ। লাম্মা হাররামা আলাইহিমুল মাইতা, আল্লাহ যখন তাদের উপরে মুর্দাকে হারাম করে দিল, মুর্দাকে হারাম করে দিল তাদের শরীয়তে, তাদের তাওরাত কিতাবে হারাম করে দিল, তো কি করল তারা মুর্দাকে হারাম করার পরে? আজমালুহা, তারা ওই মুর্দার চর্বিকে গলাইল, গলাই ফেলে না, হ্যাঁ আগুনে জ্বালে গলায় ফেলে না, আল্লাহ হারাম করছে বলে ওটিকে গলায় তেল বানাইল। সুম্মা বাউহা, এরপরে বাজারে নিয়ে বিক্রি করে দিল। ও আকালু সামানাহা, এবং তার বিক্রয় লব্ধ টাকা খাইল। এইলো নবীজি বলতেছেন, এখান থেকে প্রায় দেড় হাজার বছর আগে এখন থেকে প্রায় 1500 বছর আগে নবী এই কথা বলে গেছে। ইহুদিরা কি করে, মুর্দা জানোয়ারের চর্বি আগুনে জ্বালায় তেল বানায়, তেল বানায় বাজারে বিক্রি করে পয়সা খায়। তাদেরকে যখন বলা হয় এই মুর্দা না হারাম, কোনো বেসো কেন, খাও কেন, না 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 না, মুর্দা বেশি না, আমরা আমরা তো তেল বিক্রি করি। দেখেন ওরা মুর্দা বেক্রি বিক্রি করে না, ওরা কি বেচে, ওরা তেল বিক্রি করে। কত বড় ধোকাবাজি। আজকাল আমাদের সমাজে অনেক লোক আছে, এদের যখন পাকড়াও করা হয়, এই তোমরা মেয়েদের নাচ গান দেখতে দাও কেন, মহিলাদের যে নাচে গায়, হ্যাঁ নাচতে নাচতে একদম বিবস্ত্র হয়ে যায়, এগুলো দেখতে দাও কেন। কথা না না, মহিলাদের নাচ গান আমরা দেখি না, আমরা তো নিত্য অনুষ্ঠান দেখি। আরে নিত্য অনুষ্ঠান কি আর মহিলাদের নাচ গান কি, একই তো জিনিস। তুই নাম পরিবর্তন করে দিলা, মহিলাদের নাচ দেখি না, নিত্য অনুষ্ঠান দেখি, সিরিয়াল দেখি। আরে সিরিয়াল কি জিনিস, সিরিয়াল কইলে হালাল হয়ে গেল। দেখছেন ইহুদিদের স্বভাব, ইহুদিদের যে স্বভাব ছিল এই স্বভাব মুসলমানদের মধ্যে পাওয়া গেছে। তাহলে 1500 বছর আগে নবীজি খবর দিচ্ছেন তারা মুর্দা জানোয়ার আর শুকর এর চর্বি গলায় তেল বানায় বেছে। 1500 বছর আগে বলে গেছে, তাহলে 1500 বছরে উন্নতি করে কোথায় পড়ছে, ওই এক জায়গায় বসে আছে না উন্নতি করছে? আগে তো তেল বানায় ব্যস্ত, এখন আর তেল বানায় বেছে না। এখন যত রকম সুস্বাদু খানা আছে ওইটার মেইন উপাদান এই তেল। এখন পৃথিবীতে যত সুস্বাদু খানা আছে, বার্গার কিং লেখা থাকবেন, বার্গার কিং, আমি হয়তো শাব্দিক অর্থ করবেন, এত উন্নত মানের বার্গার, এটা ইহুদি কোম্পানি, ইহুদি কোম্পানির নাম বার্গার কিং। এর মধ্যে যে তেল ব্যবহার করা হয়েছে টোটাল শুকুরের চর্বি থেকে আসছে। আমি একটা নাম বললাম, আগে তেল বিক্রি করছে, এখন সমস্ত খানার মধ্যে তাদের তৈরি নেসলে কোম্পানি, ইহুদিদের এই প্রাণ, কাদিয়ানিদের, কাদিয়ানিদের এরা নাম দিচ্ছে প্রাণ, অথচ এমন জিনিস তৈরি করতেছে আমাদের প্রাণ কেড়ে নিচ্ছে, মানে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। জান যদি চলে যায়, প্রাণ চলে যায়, তো থাকলো কি? নাম দিতে প্রাণ, আর কাজ করতেছে কি? প্রাণ ধ্বংসের কাজ করতেছে। এদের মালামাল বহু দেশের থেকে ফেরত আসছে, খাদ্যের মধ্যে এমন ভেজাল মিশাইছে, এমন খারাপ জিনিস মিশাইছে যে কাফের দেশগুলো তাদের মাল ফেরত দিছে। যারা হালাল হারাম বোঝে না, তারা বুঝে যে কোনটা স্বাস্থ্যের জন্য ভালো, কোনটা স্বাস্থ্যের জন্য ক্ষতি, এটা বুঝে, হালাল হারাম বোঝে না, তারা পর্যন্ত প্রাণের মালকে ফেরত দিয়ে দিছে। কিন্তু এখন দোকানে যাবেন ভালো মাল কইলেই প্রাণের মাল, আসলে কি ভালো? আসলে কিন্তু ভালো না। আসলে ভালো হলে যারা প্রযুক্তির দিক দিয়ে এত অ্যাডভান্স তারা ফেরত দিচ্ছে কেন? পুরা জাহাজ ধরে ফেরত দিয়ে দিচ্ছে, পুরা জাহাজ। অথচ আমাদের দেশে প্রাণের মাল না হলে আমরা চলতে পারি না। আমাদের থেকে টাকা কামাই করে আমাদেরকে জবাই করতেছে, আমাদেরকে বেইমান করতেছে এই কাদিয়ানি কোম্পানি। এ তো কাফের, কাদিয়ানি তো কাফের। এরা বলে আমরা আহমদি মুসলমান, কিসের মুসলমান? এটা কাফের। তো আমার এই সব কথার সারমর্ম হল এই যে আমাদের এই হালাল রিজিকের ব্যাপারে আরো বেশি যত্নবান হইতে হবে, আরো বেশি যত্নবান হইতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, জানাশোনা করতে হবে, দরকার হয় ল্যাবরেটরিতে দিয়ে পরীক্ষা করাইতে হবে, ভাই এর মধ্যে কি আছে এরকম বলেন তো। জান্নাত একটা কুরবানির বিনিময়ে হবে, আল্লাহ যে জান্নাত দিবেন কিসের বিনিময়ে? কুরবানি, মানে যা পাবেন তাই খাইবেন, এইভাবে তো জান্নাত হবে না, একটু কষ্ট করতে হবে। তাই আমি গত জুমায় বলেছিলাম ভাই মজাটা জান্নাতের জন্য রাখেন, মজাটা কিসের জন্য রাখেন? এখানে বেশি মজা খুঁজেন না, তো যাচাই বাছাই করে আমরা খাইতে চেষ্টা করি। যেখানে ইকোট পাওয়া যায় ওখানে তালাশ করি এই ইকোটের অর্থ কি। ইকোট হইলে শুকর হওয়া জরুরি না, শুকরের প্রত্যেকটা অংশের একটা ইকোট আছে, শুকরের রক্ত তারটা ইকোট, চর্বি, শুকরের চামড়া, শুকরের খুন, শুকরের নাড়িভুড়ি, তারপরে শুকুরের কলিজা, এমনকি শুকুরের পায়খানা, এটাও মিশায়। প্রত্যেকটার ইকোট আছে, কিন্তু কিছু ইকোট আছে শুকুরের না, এটা বিভিন্ন গাছপালা। খাদ্যের মধ্যে কালারকে আকর্ষণীয় করার জন্য কিছু গাছের পাতা মিলানো হয়, গাছের পাতা মিলানো হয়, ওইগুলো ইকোট ব্যবহার করে, ওইগুলো কি করে? ইকোট ব্যবহার করে, ওটা শুকর না, কিন্তু ওটা সন্দেহযুক্ত। ওই পাতাটা যে খাদ্যের মধ্যে মিলাইল, মিলাইতে গেলে ওই পাতাটা তরল জিনিসের সাথে মিলাইতে হবে না? ওই তরল জিনিস তো শুকরের তেল হইতে পারে, পাতা তো ঠিক আছে, তো পাতা তো ডাইরেক্ট মেলানো যায় না, ডাইরেক্ট মেলানো যায় না, তরল জিনিস সাথে মিশাইতে হয়। সেই তরল জিনিস যদি শুকরের তেল হয়, এতে ধামরাইতে যে ধরা পড়ল লক্ষ লক্ষ টন শুকর নিয়ে আসছে, তারপরে চট্টগ্রাম ধরা পড়ল লক্ষ লক্ষ টন শুকর নিয়ে আসছে, এনে কি করে? এটা দিয়ে সয়াবিন তেল বানায়, আর কুড়ার তেল, কুড়ার তেল শোনেন নাই? চাউলের যে কুড়া, চাউলের যে কুড়া, এই কুড়ার তেল নাম দিছে। এই কুড়ার তেল তো শুকুরের তেল, অনেকে খুব খুশি, কুড়া খুব ভিটামিন যুক্ত জিনিস, ওটা মনে করে খাইতেছে, গুণক্ষরে সে বুঝতেছে না এটা শুকুরের চর্বি। ধামরাই যে কোম্পানি ধরা পড়ল, যাদেরকে 70 লক্ষ টাকা জরিমানা করছে, এবং সে কোম্পানিকে সিলগালা করে দিছে, তারা তো এই তেল, কোড়ার তেল আর এই সয়াবিন তেল বানাইতো শুকর দিয়ে, আর এই তেল সব জায়গায় ব্যবহার হইতেছে। বেকারের যে কোনো মালামাল খাবেন, ওগুলো তো তেলে ভাজা হয়েছে, কেক তেলে ভাজা হয়েছে, বিস্কুটগুলো তেলে ভাজা হয়েছে। এই জন্য একটু যাচাই বাছাই করে খাইতে হবে, এবং কিছু মুসলমানকে আগায় আসতে হবে যে আমরা হালাল খানা তৈরি করব। কিছু মুসলমান দিনদার লোকদেরকে আগায় আসতে হবে এবং গ্রান্টি দিতে হবে যে আমাদের এখানে শুকরের কিছু নেই, আমরা সরিষা ভাঙ্গায় বা আসল সয়াবিন থেকে তেল নিয়ে এইগুলো তৈরি করছি। এটা কি অসম্ভব জিনিস? কিছু মুসলমান পারে না, তারা যখন ব্যবসা করতেছে তারা সরিষা কিনে এনে ভাঙ্গাক, সেই তেল দিয়ে সব তৈরি করুক, তারা সয়াবিন গাছের থেকে এই সয়াবিনের যে ফল, এই ফলটা সংগ্রহ করে ওটা ভাঙ্গাক, ওটা ভাঙ্গায় ওটার থেকে তেল বানায় সব খাদ্য তৈরি করুক, হয়ে গেল, কঠিন তো কিছু না। মুসলমান যদি বাঁচতে চায় তো বাঁচা কঠিন কিছু না, আল্লাহ বাঁচার ব্যবস্থা করে দিবে। এবং হাদিসে কোরআনে ওয়াদা আছে, আমার বান্দা যদি হারাম থেকে বাঁচতে চায়, গুনাহ থেকে বাঁচতে চায়, আমি তার জন্য বাঁচার উপায় করে দিব। আগে আপনাকে আমাকে পাক্কা নিয়ত করতে হবে, যদি হারাম থেকে বাঁচব, আমি সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচব, এই নিয়ত করতে হবে, করে যাচাই বাছাই করতে হবে, যাচাই বাছাই করতে হবে। এবং কিছু ব্যবসায়ী আগায় আসতে হবে, আমরা হালাল খাদ্য তৈরি করব, আমরা হালাল খাদ্য তৈরি করব, তো সব মুসলমান ওইখানে যাবে, চোখের সামনে দেখাই দেবে, এই যে আমার তেলের ফ্যাক্টরি দেখেন, এখানে তেল তৈরি হইতেছে, এই আমার বেকারি দেখেন, এখানে বিস্কুট তৈরি হইতেছে। আপনি সচক্ষে দেখেন, তেলের ফ্যাক্টরিও দেখেন, বেকারিও দেখেন। তখন ইহুদির তৈরি সব মাল বাজেয়াপ্ত হয়ে যাবে, ইহুদিদের তৈরি সব মাল কি হয়ে যাবে, বাজেয়াপ্ত হয়ে যাবে। আমাদের থেকে টাকা নিয়ে এই ইহুদিরা আমাদেরকে মারতেছে। ঠিক যে মুহূর্তে কাশ্মীরে মুসলমানদেরকে জবাই করা হইতেছে, ঠিক যে মুহূর্তে, সেই মুহূর্তে আরব কান্ট্রিগুলো মোদীকে দাওয়াত দিয়ে সর্বোচ্চ পুরস্কার দিচ্ছে। মুসলমানদের দেমাগে কত বড় গজব নাজেল হয়েছে। কেন কেন করতেছে? এটা তো মুসলমান কতল করার লাইসেন্স দেওয়া হল, মুসলমান কতল করার বৈধতা দেওয়া হল, কেন করতেছে? আরব কান্ট্রিগুলোর গুরু হল ইসরায়েল। আরব কান্ট্রিগুলোর গুরু কে? ইসরায়েল। এই ইহুদি শয়তান, ওর কথা মতো এরা চলে, ওর কথা মতো এই আরব কান্ট্রিগুলো চলে। তো ইসরায়েল থেকে ওহি আসছে, ইসরায়েল থেকে, আবুধাবি, বাহরাইন, এদের কাছে ওহি আসছে, তোমরা এই মুহূর্তে মোদীকে দাওয়াত দাও, দাওয়াত দিয়ে তাকে সর্বোচ্চ পুরস্কার দাও। এখন ওদের খোদা তো ইসরায়েল, নাউজুবিল্লাহ মিন যালিক। আরব কান্ট্রিগুলো সব ইহুদিদের দালালরা চালায়, সৌদি আরব সহ আরব কান্ট্রি যারা চালায় সব ইহুদিদের দালাল, ইহুদিদের এজেন্ট। ইহুদিরা ওহি পাঠাইছে, মানে খবর পাঠাইছে যে এই মুহূর্তে মোদীকে ডাকো, ডেকে পুরস্কার দাও, যাতে সে আরো হিম্মত নিয়ে মুসলমানদেরকে গণহত্যা করতে পারে। তো তাই হইতেছে। অথচ তাদের উচিত ছিল মোদীকে পুরস্কার না দিয়ে, হ্যাঁ, ভারতের যত কর্মচারী তার দেশে আছে সবগুলোকে বের করে দেওয়া, হয় তুমি কাশ্মীরদেরকে স্বাধীনতা দাও, তা না হলে আমার দেশে যত লোক আছে তোমার দেশের, এক এক দেশে লক্ষ লক্ষ লোক, এক আরব দেশ ধরেন অন্তত 50 লক্ষ লোক আছে ভারতের। আমি একটা অনুমান করলাম, ভারতের অন্তত 50 লক্ষ লোক সৌদি আরবে কাজ করতেছে। সৌদি আরব যদি একটা ঘোষণা দেয় যে যদি তুমি কাশ্মীরিদের উপরে জুলুম করো, তাহলে আমি সব কর্মচারী ছাঁটাই করে দিব, বের করে দিব। একটা হুঙ্কার দিলে মোদি চিৎপটাং। কিন্তু এইগুলো ইসরায়েলের পাওয়া চাটতে চাটতে, ইহুদিদের গোলামি করতে করতে, এদের ব্রেনে এইরকম গজব নাজেল হয়েছে যে এইরকম কথা বলার মতো সৎসাহস তাদের নেই। রাজতন্ত্র কায়েম করে বসে আছে। রাজতন্ত্র কি জিনিস? ইসলামে কোন রাজতন্ত্র আছে? রাজার ছেলে রাজা হবে? রাজার ছেলে তো গাদা হইতে পারে, রাজার ছেলে তো গাধা হইতে পারে, বড় বড় অফিসারদের ছেলে বলে দেখবেন সব গাধা, ঘুষ খাইছে, ঘুষ খাওয়ার কারণে ছেলে পেলে সব প্রতিবন্ধী হয়ে গেছে, বড় বড় অফিসার সচিব অমুক তমুক, কিন্তু ছেলে পেলে প্রতিবন্ধী কেন? প্রত্যেকে হয়েছে, অবৈধ পয়সার কারণে হয়েছে। এই নগদ শাস্তি ছেলে পেলে প্রতিবন্ধী হওয়া, কোন পড়ালেখা করতে পারে না, কোনো কিছু বোঝে না, ওই গাড়িতে করে নিয়ে দেয় সারাদিন, কিছু টেলিভিশন দেখায়, খেলাধুলা করায়, বিকালে দিয়ে দেয়, বাপ মার দিনে একটু রেহাই পায়, ওদের জন্য আলাদা প্রতিষ্ঠান খোলা হয়েছে। তাহলে কেন হইতেছে বুঝতে হবে, হারাম পয়সা নেওয়ার কারণে হইতেছে। তারা হারাম ছেড়ে দিক, ঘুষ নেওয়া ছেড়ে দিক, তাদের ছেলে পেলে নষ্ট হবে না। এই জন্য কাশ্মীরের মুসলমানদের জন্য খুব দোয়া করা দরকার, আল্লাহ এই জালেমের হাত থেকে এদেরকে রক্ষা করেন, এদেরকে আল্লাহ তাআলা স্বাধীনতা দান করেন, আর আরব কান্ট্রিগুলো যারা চালায় এইগুলোকে আল্লাহ হেদায়াত দান করেন, ইহুদিদের এজেন্টগিরি থেকে আল্লাহ এদেরকে রক্ষা করেন। এই জন্য দোয়া করতে হবে, আমরা এই দোয়া করতে থাকি। হাদিসে আসছে শরীরের একটা অঙ্গ যদি ব্যতীত হয় সারা শরীর ব্যতীত হয় কি না? তো পুরা মুসলমানদেরকে একটা বডি বলা হয়েছে, পৃথিবীর সমস্ত মুসলমানকে কি বলা হয়েছে? একটা বডি। এর কোন এক জায়গা যদি ব্যতীত হয় বিপদে পড়ে, তো পুরা বিশ্বের মুসলমান বিপদে পড়ে গেল। কাশ্মীররা বিপদে পড়ে নাই, আমরা বিপদে পড়ছি। আমরা যে তাদের জন্য দোয়া না করি, ফিকির না করি, যে কোনো মুহূর্তে আমরাও কাশ্মীর হয়ে যেতে পারি, আমরাও রোহিঙ্গা হয়ে যেতে পারি, যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে। এটা 15 পারার প্রথম পৃষ্ঠা আয়াত আছে, তোমরা মুসলমান, আল্লাহ সৈনিক তোমরা, কিন্তু আল্লাহর পক্ষে কাজ যদি না করো, আমি কাফের বাহিনীকে তোমাদের শহরে, তোমাদের বাড়ি বাড়ি পাঠিয়ে দিব, তারা তোমাদের গণহত্যা চালাবে। বাসনা আলাইকুম ইবাদাল্লানা উলি বাসিন শাদীদ ফাজাসু খিলালাদ দিয়ার ওয়াকানা ওয়াদাম মাফউলা। এতে বলা হয়েছে তোমরা আল্লাহ সৈনিক, আল্লাহ দ্বীনের পক্ষে কাজ করবে, তা আল্লাহ তোমাদেরকে রক্ষা করবে, পুরো দুনিয়া তোমাদের কিছু করতে পারবে না। আর তোমরা যদি শয়তানের পক্ষে কাজ করো, তোমাদের পক্ষে আল্লাহ নেই। যতই তোমাদের নাম মুসলমান থাকুক, পাসপোর্টে মুসলমান থাকুক, আদমশুমারিতে মুসলমান থাকুক, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন না, তখন কাফের বাহিনীকে পাঠাই দিবে তোমাদেরকে গণহত্যা করার জন্য। কিন্তু আমরা যদি গুনাহ ছেড়ে আল্লাহর পথে না চলি, আল্লাহর দিনের নুসরত না করি, ছেলে পেলেকে দিন না শিখাই, যে কোনো সময় আমরাও রোহিঙ্গা হয়ে যেতে পারি, আমরাও কাশ্মীর হয়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।